প্রবাসের পেশাগত ব্যস্ততার পাশাপাশি অনেকেই যুক্ত আছেন লেখালেখিতে। মেলবোর্নের বাসিন্দা বর্ণালী সাহা এমনই একজন। গত বছর তার একটি উপন্যাস দ্য নর্থ এন্ড প্রকাশিত হয় একুশের বইমেলা। এছাড়া এর আগে আম্মা ও দূর সম্পর্কে গানগুলি নামে আরও একটি গ্রন্থ প্রকাশিত হয়। তার লেখায় আন্তর্জাতিক রাজনৈতিক সংকট এবং উগ্র জাতীয়তাবাদী ধ্যান ধারণা নতুন করে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা, দারিদ্র, যুদ্ধসহ মানবিক ঘটনার পাশাপাশি রোমান্টিক সাসপেন্স, বন্ধু প্রেম ইত্যাদি বিষয়গুলো স্থান পেয়েছে। এছাড়াও অভিবাসীদের জীবনের ঘাত প্রতিঘাত তার কোনো কোনো লেখায় উঠে এসেছে। বর্ণালী সাহা SBS বাংলাকে জানাচ্ছেন তার লেখালেখি সম্পর্কে। বর্ণালী সাহা, SBS বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ আপনাকে।
পেশাগত ব্যস্ততার পাশাপাশি লেখালেখিতেও যুক্ত আছেন, আপনার লেখালেখির শুরুটা কিভাবে হলো?
আচ্ছা, এখানে একটু একটা কথা পরিষ্কার করে বলি যে পেশাগত ব্যস্ততা বলতে যেটা বোঝায় সেটা আমার ক্ষেত্রে একটু অন্যরকম। আমি সিরিয়াস লেখক হতে চেয়েছি, তাই আমি মূলত আমার লেখালেখিকে চালু রাখার জন্য অর্থকরী কাজ করি বা খুঁজি। সে কারণে লেখালেখির ব্যস্ততা বা এই শিল্পের সাথে জড়িত যে অন্যান্য চ্যালেঞ্জ, সেগুলোই আসলে আমাকে বেশি ভোগায়, অন্যান্য পেশাগত ব্যস্ততা নয়। মানে আমি বিষয়টাকে ওইভাবে করে অ্যারেঞ্জ করে নিয়েছি। আমি লেখকই হতে চেয়েছি, সে কারণে আসলে আমার জীবনের অন্যান্য যে বিষয়গুলো বা এলিমেন্টগুলো সেগুলোকে আমি সেটার সাথে খাপ খাওয়ানোর মতো করে নেই আর কি। তো প্রবাস জীবনের বেশ কয়েকটা বিষয় আছে বা বেশ কয়েকটা ফাঁদ আছে যেগুলো থেকে আসলে আমি সচেতন ভাবে নিজেকে মুক্ত রাখার চেষ্টা। তার মধ্যে একটা তো আমরা সবাই জানি যে মর্টগেজ নেওয়া, বাড়ি গাড়ি করা বা এ ধরনের যে প্রচলিত সিস্টেমের যে দাবিগুলো আছে, আমি চেষ্টা করি সেগুলোর কাছে মানে মাথা না নোয়ানো যতটুকু সম্ভব।
আপনি কি কোনো নির্দিষ্ট জনরা বেছে নিয়ে লিখেন? আপনার প্রথম উপন্যাস দ্য নর্থ এন্ড এর পটভূমিটি কি, এবং আপনি আপনার গল্পের চরিত্র নির্মাণে বা প্লট নির্মাণে বিশেষ কোন টেকনিক কি অনুসরণ করেন?
আসলে আমি যেহেতু কোনো নির্দিষ্ট পাঠক গোষ্ঠী বা নির্দিষ্ট বাজারের কথা মাথায় লিখে লিখতে পারি না, সেই কারণে এই জনরার ধারণাটা আমার ভিতর ঠিক সেভাবে কাজ করে না। যে কোনো কাজ প্রকাশ হয়ে গেলে পরে তো পাঠকদের কাছ থেকে একটা ফিডব্যাক আসে, সেটার পরে হয়তো বোঝা যায় যে হয়তো এই ধরনের পাঠকরাই আমার লেখাকে পছন্দ করছেন বা পিক করছেন, তো তখন একটা পোস্ট অ্যাসেসমেন্ট তো চলেই আসে। তো সেই বিবেচনায় আমি নিঃসন্দেহে লিটারারি ফিকশন নামে যেটা বাজারে প্রচলিত সেই ধরনের লেখাই লিখি, যদিও এই তকমাটা আমার খুব পছন্দ না। এখন আমার নিজস্ব যে শিল্পের বোঝাপড়া তাতে এই জনরার ধারণাকে ভাঙতে চাওয়াও একটা অংশ। তো আমি মনে করি যে হাই আর্ট বা পপুলার আর্টের মধ্যে যে বিভাজনটা করা হয় সেটা হয়তো মোটের উপর ঠিকই আছে, কিন্তু এর মধ্যে কিছু সূক্ষ্মতর শেড আছে যেটা আমাদের শিল্পবোধের অংশ হয়তো হওয়া উচিত। তো দ্য নর্থ এন্ড যে উপন্যাসটা, এর পটভূমি মূলত বৈশ্বিক, এর মধ্যে বেশ কয়েকটা অনুষঙ্গ হিসেবে এসেছে। চ্যারিটি সেক্টরের কথা এসেছে, হেটেরোসেক্সুয়াল বন্ধুত্ব যেটা আমরা ঢাকা শহরে দেখি সেটা এসেছে, পারিবারিক সম্পর্কের ঘাত প্রতিঘাত সূক্ষ্মভাবে এসেছে, যদিও কাহিনী সবগুলো ঘটনা সবগুলো ঢাকাতেই ঘটে। এবং বলা যায় আমি আমার মতো করে আমার জন্ম শহরকে সৃষ্টি করতে চেয়েছি এবং খুব স্বল্প পরিসরেই সেটা করতে চেয়েছি। চ্যারিটি সেক্টরের সাথে আমার একটা খুব ইন্টারেস্টিং একটা বহুমাত্রিক অভিজ্ঞতা আছে, তো সেই সেক্টর নিয়ে এবং দাতা গ্রহিতার যে একটা ইউনিভার্সাল সম্পর্ক, সেই সম্পর্কে টানাপোড়েন নিয়েও হয়তো লিখতে যাওয়ার একটা সাবকনশিয়াস ইচ্ছা ছিল। তো আমার গল্পের প্রোটাগনিস্ট একজন নারী, এবং সেই ব্যক্তির, সেই নারীর নাম আমি আবার নিজের নামে রেখেছি। আসলে হয়তো সবকিছু মিলে একটা কনকশনের মতোই তো লেখা বেরিয়ে আসে, হয়তো পুরোটা নিজের জীবনের হয় না, কিন্তু জীবনের কিছু অভিজ্ঞতা বা সেই ছাপগুলি তো পরিষ্কার থাকে। আরেকটা বললেন চরিত্র নির্মাণ, না চরিত্র নির্মাণকে আমি আসলে লেখার বা লেখক বৃত্তির একটা কম গুরুত্বপূর্ণ আঙ্গিক হিসেবেই দেখি, কারণ গল্প যে চরিত্র দাবি করবে সেই চরিত্র বের, সেই গল্পই বের করে আনবে আমার ভেতর থেকে। গল্পের যে একটা স্বেচ্ছাচারী শক্তি আছে সেটা আমি বিশ্বাস করি এবং সেখানে আমি মাথা নত করি, তো আলাদা করে সেখানে টেকনিক ফলো করি না। তবে স্টোরি আর্ক নিয়ে বা প্লট নিয়ে আমি যখন চিন্তা করি তখন অনেক বেশি মেথডিক্যাল থাকি। সেক্ষেত্রে চরিত্রের ক্রাইসিস, কনফ্লিক্ট পয়েন্ট, রেজলিউশন ইত্যাদি আরো যেসব প্রচলিত টেকনিক আছে সেসব নিয়ে আমি বেশ ভাবি। ডিটেইল নিয়ে যখন ছাড়া ছাড়া ভাবে কাজ করি বা নোট নেই তখন হয়তো আমি অনেক বেশি ডেলিভারেট থাকি।
কোন বিশেষ লেখক কি আপনাকে প্রভাবিত করেছে, বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাভাষী লেখকদের বাইরে?
হ্যাঁ, মানে প্রভাব তো ব্যাপক, আর লেখক হতে হলে তো প্রথমে পাঠক হতে হয়, সেই হিসেবে আসলে এটা একটা দীর্ঘ যাত্রার বিষয়, এবং এত বড় বড় লেখক এবং এত বড় বড় মানে পাঠকও তারা, সেটা যে তাদের লেখা থেকেই আসবে এটা তো খুবই স্বাভাবিক। তবে আমার লেখালেখি শুরু যে বয়সে, হ্যাঁ সেই বয়সে কিন্তু সচরাচর আমি খেলাধুলাই, যে কোনো বাচ্চাই খেলাধুলা বেশি করে, তো আমার সৌভাগ্য বলবো যে সুর, ভাষা, ছন্দ এসবের পাঠ আমার গানের মধ্যে দিয়ে খুব কম বয়সে হয়েছিল, এবং তার সাথে মানে সাহিত্য, যেটা কঠিন ভাবে সাহিত্য নয় কিন্তু শব্দ, ভাষা, যে কোনো একটা দোতনা, হ্যাঁ এগুলো আমাকে মাথায় খুব প্রভাব ফেলতো। এবং বাসায় প্রচুর বই ছিল, বাবা অর্থনীতিবিদ ছিলেন এবং ওনার সাহিত্য, রাজনীতি, ইতিহাস এসবও বেশ আগ্রহ ছিল, তো সেই কারণে ওই বাসায় যে বয়সে মানে সর্বভুক রিডার থাকে, যা পাই পড়ে ফেলবো, হ্যাঁ সেই বয়সটা ছিল আমার। এবং সেই বয়সে আমি প্রচুর বড়দের বই, প্রবন্ধ, ভারী ভারী কিছুই না বুঝে, হ্যাঁ সর্বভুকের মতো পড়েছি, তো সেই প্রভাবগুলো হয়তো পিছনে মাথার কোনো এক জায়গায় রয়ে গেছিল, সময়ে সময়ে সেটা বেরিয়ে এসেছে, এবং খুব আমি অবাক হয়েছি যে আসলে আমার এটা মনে আছে বা ওটাই হয়তো আমাকে দিকে চালিত করছে। তো আমি যখন খুব ছোট ছিলাম তখন কবিতা লিখেছি এবং টপিক খুব ভারী ভারী ছিল, এবং স্কুলের টিচার এবং বাসায় মাকে আমি বিশ্বাস করতেন না যে ওটা আমার লেখা, তো সেটা নিয়ে দীর্ঘদিন খুব মন খারাপ ছিল। পরে মনে হয়েছে আচ্ছা হয়তো এত ভালো হয়েছিল যে মানে বিশ্বাস করেনি, সেটা হয়তো খুব একটা আত্মশ্লাঘার কারণ হয়েছিল। পরে যখন আমি তোড়জোড় করে বাংলা ভাষায় ফিকশন লিখবো, পাঠক থেকে লেখক হয়ে উঠবো, বা আমিও পারবো, আমিও করবো, এরকম একটা চিন্তা এসেছিল, সেটার মূল প্রণোদনা আমি পেয়েছিলাম আসলে পশ্চিমবঙ্গের বড় দুজন লেখক অমিয় ভূষণ আর কমল কুমার মজুমদার, ওনাদের লেখা পড়ে, আর আমাদের এখানে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ছোট গল্প। তো হয়তো ভাষা আর আঙ্গিক নিয়ে অ্যাডভেঞ্চারই আমাকে বেশি টেনেছিল, তাই হয়তো ওনাদের লেখা এই কারণেই বেশি টেনেছিল, বা সেই অ্যাডভেঞ্চারের যাত্রী আমিও হতে চেয়েছিলাম। বিশ্ব সাহিত্য তখনও চিন্তার জগতের একটা ব্যাপার ছিল, মানে বাংলা ভাষা নিয়েই বেশি ভাবতাম, কারণ বাংলা মাধ্যম স্কুলে পড়েছিলাম, বেশিরভাগ বিশ্ব সাহিত্যের লেখা আমরা অনুবাদের মাধ্যমে পেতাম, তো বাংলা ভাষার সৌন্দর্য এবং সম্ভাবনাকে বের করে আনাটাই আমার প্রথম প্রণোদনা ছিল। যদিও এখন আর ভাষার সৌন্দর্য বা রূপ সৃষ্টি একমাত্র মোটিভেশন নয়, তবু আমি মানে লেখালেখি ভাষার রূপ আর রসের ভিতর দিয়েই দেখতে পছন্দ করি। রুশ সাহিত্য খুব পড়তাম ছোটবেলায়, রুশ সাহিত্য খুব সুলভ ছিল আমাদের, বাংলায় অনুবাদ হয়ে আসতো, এবং বাবা উচ্চ শিক্ষায় ভারত যাত্রা করেছিলেন, সে কারণে ভারতের অন্যান্য প্রদেশের বই, মালগুড়ি ডেজ, হ্যাঁ আর কে নারায়ণের বই, এসব খুব হাতে এসেছিল কম বয়সে, তো প্রভাবগুলো যেহেতু সাবকনশিয়াস, হয়তো অল্প বয়সের প্রভাব, হয়তো প্রত্যেকটা নাম আমি বলতে পারছি না সেভাবে, কার নাম রেখে কার নাম বলবো সেটাও হয়তো খেয়ে হারিয়ে ফেলি। তবে মোটের উপর এখন মানে গত 10 বছরে আমি বলবো পশ্চিমবঙ্গের লেখা আমাকে আর প্রভাবিত সেভাবে করে না, বা করলেও আমি হয়তো প্রভাব মুক্ত থাকতে চেষ্টা করি, এবং এখন আমি সচেতন ভাবে যাদের লেখা পড়ে শিখতে চেষ্টা করি, লেখার যে ক্রাফট সেটা শিখতে চেষ্টা করি, তাদের মধ্যে আমি সবার আগে নাম বলবো বোর্হেস, কুৎসি, কর্তাজার, হোসে সারামাগো, ডরিস লেসিং, অ্যালিস মানরো, ওনার প্যাট্রিক মোদিয়ানো, ওনার নাম বলবো, হ্যাঁ ওনাদের লেখা থেকে সচেতন ভাবে শিখি।
অনেকেই লেখার ক্ষেত্রে প্রমিত এবং অপ্রমিত ভাষার বিতর্কে জড়িয়ে পড়ছেন, তো আপনি বিষয়টি কিভাবে দেখছেন?
আসলে আমি আমার সাথে ভাষার যে সম্পর্ক, হ্যাঁ তাতে এটাকে আমি বিতর্কের বিষয়ই মনে করি না, এবং এই এই পোলারিটিতে আমি বিতর্ক আসলে সত্যিকার অর্থে কেউ চাই না, কারণ এই ভাষার নিয়ে যে এই টানা হিচড়া, যেটাই বলেন, রাজনীতি বলেন বা যেটা, এটা আমি ঠিক ঠিক টান পাই না আমি এদিকে। ভাষার সম্ভাবনা এটা সম্পূর্ণভাবে যেই রূপ, যেই রূপের ভিতর দিয়ে বের করা সম্ভব, সেটা প্রমিত, অপ্রমিত, সাধু, চলিত, আঞ্চলিক, যাই বলি না কেন, হ্যাঁ সেটা একজন প্রকৃত সৃষ্টিশীল লেখক সেইভাবেই বের করে আনবেন। হ্যাঁ এখানে যেমন সেরকম কট্টর গোড়ামির যেমন জায়গা দেখি না, তেমন আবার খুব আরোপিত যে একটা রেবেলিয়ন সেটারও আমি জায়গা দেখি না।
আপনি জীবিকার জন্য এখন কি পেশায় যুক্ত আছেন এবং কতদিন থাকছেন অস্ট্রেলিয়ায়? প্রবাস জীবনের বিষয়েও আপনার লেখায় অনেক সময় পাওয়া যায়, তো অস্ট্রেলিয়ার জীবন সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলুন।
হ্যাঁ এটা আসলে প্রবাস জীবন আসলে একটা আমার মনে হয় যে কোনো লেখকের জন্যই বড় একটা পরিবর্তন বা বড় একটা থিম আমি বলবো, এবং এই থিমের যে আকর্ষণ সেটা এড়ানো খুব কঠিন, এটা একটা গ্র্যান্ড ন্যারেটিভ হয়ে আসে জীবনে, কারণ প্রথমত বিচ্ছিন্নতার একটা বোধ, এবং তার সাথে যেহেতু শিল্পের একটা সম্পর্ক থাকেই সেই জায়গা থেকে হয়তো এড়ানো খুব কঠিন। তো আমার অস্ট্রেলিয়ায় বসবাস সব মিলে ছাড়া ছাড়া ভাবে, টানা টানা ভাবে মোটামুটি 6-7 বছরের হবে। এই মুহূর্তে আমি ফুল টাইম লেখালেখির সাথে জড়িত আছি, পার্ট টাইম ডিজিটাল কনসালটেন্ট হিসেবে কাজ করছি, আর এর পাশাপাশি আমি গান করি, শাস্ত্রীয় সঙ্গীত দীর্ঘদিন চর্চা করছি, তবে মাঝে কিছুদিন চর্চায় ছেদ পড়েছিল, এখন আবার সেই সম্পর্কটা পাকাপোক্ত করার চেষ্টা করছি, আর ফ্ল্যাট বাড়িতে বাগান করছি, এটা আমার এই লকডাউনের ভিতরে আমার নতুন ইন্টারেস্ট, দেখলাম যে বেশ ভালোই লাগছে। মেলবোর্ন শহরে আমি খুব কাছে থাকি, ব্রান্সউইকে থাকি, তাই নগর জীবনের যে মূল ভাব বা রূপ রস গন্ধ সেটা দিয়ে আমার জীবন পরিপূর্ণ থাকে বলা যায়। মেলবোর্নে আমি পড়াশোনা করেছিলাম, কাজেই অস্ট্রেলিয়ার প্রতি আমার একটা গভীর ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে বলা যায়। এবং মেলবোর্ন শহরটাকে মাঝে মাঝে আমার ঢাকার মতোই নিজের শহর মনে হয়, এবং যেহেতু আমি সম্ভবত আমি মনে প্রাণে কসমোপলিটন, সে কারণে প্রবাস জীবনের যে অন্যান্য জিনিস যেগুলো আর্ট, খাওয়া দাওয়া, বন্ধুত্ব, মানুষের সাথে সম্পর্ক, সেই জিনিসগুলো আমাকে বেশি টানে। এবং একই সাথে বিচ্ছিন্নতা এবং একাকিত্ব, যেটাকে সলিচিউড বলে, এর ভিতর দিয়েই কাটে এবং এতে আমি বেশ কমফোর্টেবল বলতে হবে।
এসবিএস শ্রোতাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে?
এসবিএস শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই আমার বলার, সেটা হচ্ছে যেহেতু এটা বাংলায় কন্টেন্ট হচ্ছে, বাংলায় আমাদের যে নিজস্ব যে সত্তা, যেটাকে যত দূরেই যাই না কেন সেটাকে এড়ানোর তো কোনো উপায় নেই, সেটার সাথে যে আমরা একটা সম্পৃক্ততা বা একাত্মতার একটা ছুতো বা একটা এক্সকিউজ পেয়েছি এই এসবিএস বাংলার রেডিওর কারণে, সেটা যেন আমরা কোনো না কোনো ভাবে বাঁচিয়ে রাখতে পারি, সেটা কোনো এক ধরনের মিলন মেলার ভিতর দিয়ে হোক আর নিজের ভিতরের অন্তর্গত যাত্রার ভিতর দিয়ে হোক।
বর্ণালী সাহা, নানা ব্যস্ততার মাঝেও আপনি নিজ ভাষায় লেখালেখি চালিয়ে যাচ্ছেন, আমাদের প্রত্যাশা আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো জীবন ঘনিষ্ঠ এবং নান্দনিক লেখা পাব। এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।